ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৩:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে কলকাতা থেকে গৌতম গুপ্তর রিপোর্ট।
ফেব্রুয়ারি থেকে মে, এই চার মাস তিস্তায় কেন জল কম? পশ্চিমবঙ্গ সে বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট পাঠিয়ে দিল কেন্দ্রীয় সরকারকে।
ঢাকা থেকে জহুরুল আলম,
আগামী দুই বছরের মধ্যে ভারত থেকে আরো ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মাসকাওয়াত আহসানের সাথে সাক্ষাৎকার।
এখন পর্যন্ত জানা গেছে যে ১০০ জনের মতো আইএস সন্ত্রাসী মারা গেছে, এরকম একটি হামলা প্রয়োজন ছিল বলে।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তন শৃঙ্খুই। উত্তর কোরিয়া রবিবার এক ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করে দিয়েছে যে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপের ফলে সামরিক কার্যব্যবস্থা নেওয়া হতে পারে এবং এর গুরুতর ফলাফল হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড বলেছে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। সে দেশের পূর্ব তীরের দক্ষিণ হামগিয়াং প্রদেশের সিনপেতে সাবমেরিন ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রবিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছন। তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কার্যক্রম ঘিরে ক্রমবর্ধিত উত্তেজনা বিষয়ে আলোচনার জন্য সেখানে গেছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, মাইক পেন্সকে ব্যর্থ উৎক্ষেপণ সম্পর্কে অবহিত করা হয়েছে এবং তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষার পর এক বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ও তার সামরিক টিম উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে অবগত আছেন। প্রেসিডেন্ট আর কোনো মন্তব্য করবেন না। তুরস্কের জনগণ আজ রবিবার এক গণভোটে ভোট দিয়েছেন। দেশকে বর্তমানের সংসদীয় ব্যবস্থা থেকে শক্তিশালী নির্বাহী ভিত্তিক প্রেসিডেন্ট ব্যবস্থায় রূপান্তরিত করতে পারবে এই গণভোট। এই প্রজাতন্ত্রের ৮৪ বছরের ইতিহাসে এই গণভোটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্কে ভোটকেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে, গণভোট দেশকে বিভাজিত করেছে। সমর্থক ও বিরোধীরা বলেছেন, দেশের স্বার্থ ও ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটের ওপর। ইস্তাম্বুলের কাডিকয় এলাকায় ভোটকেন্দ্রগুলো খোলার পর থেকে বেশ ব্যস্ত দেখা গেছে। এক ভোটার বলেছেন তিনি তার বিপক্ষে ভোট দিয়েছেন। তিনি বললেন, বিশ্বে এরকম কোনো সংবিধান নেই যা আমাদের সামনে দেওয়া হয়েছে। এটা কোনো প্রজাতন্ত্র নয়, কোনো গণতন্ত্র নয়, এটা কোনো কিছুই নয়। সব ক্ষমতা একজনকে দেওয়া হয়েছে। ধরুন এই প্রেসিডেন্ট ভালো, কিন্তু পরের জন যে কোনো ব্যক্তি ক্ষমতা অপব্যবহার করতে পারে। ইস্তাম্বুলের ক্যাডিকয় এলাকায় হচ্ছে প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের বিরোধীদের শক্ত ঘাঁটি। পরিবর্তনের এই অভিযানের পক্ষে আছেন এরদোয়ান। ৫ কোটি ৫০ লক্ষ ভোটারের মধ্যে অনেকেই ভোট দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। এ সম্পর্কে খবরের পর বিস্তারিত রিপোর্ট রয়েছে। বিশ্বের সর্বত্র আজ খ্রিস্টানরা পবিত্র ইস্টার উদযাপন করছেন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স চত্বরে পোপ ফ্রান্সিস প্রার্থনা সভা করেন। সেখানে তিনি তার বার্ষিক বাণী দেন। প্রাত প্রার্থনার মাধ্যমে জেরুজালেমের সমাধিক্ষেত্রের ইস্টারের কর্মসূচি শুরু হয়, যে স্থানটিতে যীশুখ্রিস্টের পুনরুত্থান হয় বলে ধর্মাবলম্বীরা মনে করেন। সেখানে বিশ্বাসীরা পুনরুত্থানের স্তবগান গান। বাইবেল অনুসারে এই পবিত্র স্থানটি যীশুখ্রিস্টের সমাধিস্থান। এ সম্পর্কে বাইবেলে বলা হয়েছে, এই স্থানটি যেখানে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, একসময় এখানে ছিল বাগান এবং এই বাগানে একটি নতুন সমাধিক্ষেত্র যেখানে কাউকে তখনও শায়িত করা হয়নি। বহু শতাব্দী পুরনো জেরুজালেমের এই প্রাচীন শহরে বিশ্বের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা এই ঐতিহাসিক স্মৃতিবিজড়িত পাথর সমাধিতে আসেন, যারা বিশ্বাস করেন একদিন এখান থেকে যীশুখ্রিস্টের পুনরুত্থান ঘটবে। নিউ টেস্টামেন্ট অনুসারে শহরের এই স্থানটিতে যেখানে পুনরুত্থান ঘটবে সেই জায়গাটিতে বিশেষ আয়োজনে যোগ দিতে সারা দুনিয়া থেকে তীর্থযাত্রীরা যান। দক্ষিণ এশিয়ার মানুষ আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের প্রতি এ অঞ্চলের 95% মানুষের পূর্ণ আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুরাজ বৈদ্য। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে সার্ক চেম্বার আয়োজিত এক আলোচনায় সার্ক চেম্বার সভাপতি এমন বক্তব্য দিয়ে বলেন, সার্ক দেশগুলোর মানুষ অবাধে চলাচল করতে পারে না, যেটা সার্কের প্রতি ন্যায্য আচরণ হিসেবে গণ্য করা যায় না। সার্ক দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, অন্য অঞ্চলে যেখানে নিজেদের মধ্যে বড় অংশের বাণিজ্য করে, সেখানে সার্কের দেশগুলো মোট বাণিজ্যের মাত্র 5% নিজেদের মধ্যে করে থাকে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে সিকিম 8টি বাঁধ তৈরি করে তিস্তার 60% জল নিয়ে নেয়। ফলে ফেব্রুয়ারি থেকে মে এই 4 মাসে নদীতে এতই জল কমে যায় যে তাতে উত্তরবঙ্গ ও বাংলাদেশ কারোরই প্রয়োজন মেটে না। বিষয়টির ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ফেব্রুয়ারি থেকে মে এই 4 মাস তিস্তায় কেন জল কম, পশ্চিমবঙ্গ সে বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পাঠিয়ে দিল কেন্দ্রীয় সরকারকে। মূল কথা হল, নদীর উজানে সিকিম 8টি বাঁধ নির্মাণ করে নদীর 60% জলই নিজে ব্যবহার করছে। ফলে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের জন্য যেটুকু জল পড়ে থাকছে তা অপ্রতুল। বাংলাদেশ তিস্তার জলের 50% চায়, কাজে সেই দাবি অনুসারে যে সিকিম নেয়ার পর যে মাত্র 40% জল পড়ে থাকে তার অর্ধেক বাংলাদেশকে দিতে হলে উত্তরবঙ্গেই খরা দেখা দেবে। তিস্তার জলের ওপর উত্তরবঙ্গের 9 লক্ষ হেক্টর এবং বাংলাদেশে প্রায় 7 লক্ষ হেক্টর কৃষিজমি সেচের জন্য নির্ভর করে। জল কম থাকে বলে বাস্তবে উত্তরবঙ্গের মাত্রই 52,000 হেক্টর জমি তিস্তার জল পায়। এই রিপোর্টটি পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র আগামী 23 এপ্রিল একটি সংসদীয় প্রতিনিধি দল সিকিমে পাঠাচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আগামী 2 বছরের মধ্যে ভারত থেকে আরও 2,000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
জ্বালানি বিষয়ক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যেই ভারত থেকে 600 মেগাওয়াট বিদ্যুৎ আনা হয়েছে। দেশের সকল মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসার জন্য সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, 2018 সাল নাগাদ 100% বিদ্যুতায়ন করতে পারবে বলে সরকার আশাবাদী। সৌর বিদ্যুতের চাহিদা দিন দিন কমার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, এখন প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যে কারণে সৌর বিদ্যুতের চাহিদা কমেছে। তবে তিনি বলেন, যেসব এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন নেওয়া যাবে না সেসব এলাকায় সৌর বিদ্যুৎ ব্যবহারকে উৎসাহিত করা হবে। আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের উত্তরপ্রদেশে ঐতিহাসিক অযোধ্যার রাম জন্মভূমিতে মন্দির বানানোর জন্য যথেষ্ট তথ্য রয়েছে। ভারত সরকারের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ একথা বলেছেন। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আইনমন্ত্রী হিসেবে নয়, একজন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি বলছেন, রাম মন্দির নির্মাণের পক্ষে যথেষ্ট নথিপত্র রয়েছে। বিজেপি ক্ষমতায় রয়েছে কেন্দ্রে এবং উত্তরপ্রদেশেও, তাহলে কবে হবে রাম মন্দির? এমনই প্রশ্নের মুখোমুখি হয়ে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, অযোধ্যায় রামচন্দ্র মন্দির বানানোর বিজেপির এজেন্ডায় রয়েছে, তবে আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করছেন তারা। অপরদিকে উত্তরপ্রদেশের বহুজন সমাজবাদী পার্টি বিএসপি নেত্রী মায়াবতী ও সমাজবাদী পার্টি এসপি প্রধান অখিলেশ যাদব যেভাবে বিজেপি বিরোধী মহাজোটের কথা বলছেন, তা তাদের মরিয়া হয়ে ওঠার কথা প্রমাণ করছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তার কথায় এই দলগুলি বিজেপিকে ভয় পাচ্ছে, তাই তারা জোটের কথা বলছে, কিন্তু মানুষ ক্ষমতাসীন দলের পারফরমেন্সের ভিত্তিতে তাদের উত্তরপ্রদেশে রায় দিয়েছেন বলেও তিনি জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকম্যাস্টার রবিবার কাবুলে পৌঁছন। তিনি সেখানে আফগান নেতাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ে আলোচনা করবেন এবং আফগানিস্তানে আমেরিকান সেনাদের পরিস্থিতি মূল্যায়ন করবেন। ম্যাকমাস্টারের সফরের পর যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা আরও কয়েক হাজার আমেরিকান সেনাকে পাঠানোর ডাক দেন। বর্তমানে সেখানে 8,400 আমেরিকান সেনা আছে। তালেবান বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে যে অচল অবস্থা আছে তা কাটানোর লক্ষ্যে কমান্ডাররা অতিরিক্ত সৈন্য চান। প্রেসিডেন্ট আফগান আশরাফ গানি কাবুলে ম্যাকমাস্টারকে স্বাগত জানান আফগানিস্তানের প্রতি আমেরিকার অব্যাহত সমর্থনের জন্য। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারকে ধন্যবাদ জানান। এ সম্পর্কে খবরের পর বিস্তারিত রিপোর্ট রয়েছে।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তুরস্কে বর্তমানে চালু সংসদীয় পদ্ধতির জায়গায় সর্বময় নির্বাহী ক্ষমতার অধিকার সম্পন্ন একজন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে গণভোট চলছে। বিষয়টির উপর ভয়েস অব আমেরিকার রিপোর্ট শোনাচ্ছেন সরকার কবিরুদ্দিন।
তুরস্কে বর্তমানে চালু সংসদীয় পদ্ধতির জায়গায় সর্বময় নির্বাহী ক্ষমতার অধিকার সম্পন্ন একজন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে গণভোট হচ্ছে আজ। দেশটির প্রজাতান্ত্রিক ইতিহাসের দীর্ঘ 84 বছরের বিস্তারে এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলে আখ্যায়িত করা হচ্ছে। এক তুর্কি নাগরিক এ ব্যাপারে বক্তব্যের অবতারণায় বললেন, এই যেটা প্রবর্তনের কথা বলা হচ্ছে, পৃথিবীর আর কোথাও এরকমের কোনো সংবিধান নেই। এটা একদিকে যেমন প্রজাতন্ত্র ব্যবস্থাও নেই, নয় এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতিও, এটা বলা যায় কিছুই নয়। এক ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা কর্তৃত্ব কুক্ষিগত করার ব্যাপার এটা। যদি ধরেই নেওয়া যায় যে বর্তমান প্রেসিডেন্ট সজ্জন ব্যক্তি, কিন্তু তারপর পরবর্তী ব্যক্তি কেমন হবেন কে বলতে পারে? যে কেউই অসদ উপায়ে এর অপব্যবহার অপপ্রয়োগ তো করতেই পারে, তাই না? বললেন ওই ব্যক্তি। ইস্তাম্বুলের কাদিকোয়ে হল ঐতিহ্যবাহী ধারায় প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ানের বিরোধী পক্ষীয়দের মজবুত অবস্থান একটা। রেজেপ তাইয়িব এরদোয়ানই পরিবর্তন চাইছেন যারা তাঁদেরই অগ্রভাগে রয়েছেন। এক মহিলা ভোটার বললেন, আমি ভোট দিলাম ভবিষ্যতের কথা চিন্তা করে, এক ব্যক্তির শাসন আমরা চাই না। আর একজন বললেন, বর্তমান পদ্ধতি ঠিকঠাক মতো চলছে কি চলছে না সেটা নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু এটা তো ঠিক যে এ ব্যবস্থায় পৃথক একটা আইন পরিষদ রয়েছে, বিচার বিভাগ রয়েছে, আলাদা একটা স্বাধীন নির্বাহী কর্তৃপক্ষও রয়েছে মজুদ। এই পদ্ধতিটাই আগামীতেও বহাল থাকুক সেটাই চাই আমি। তবে সাংবিধানিক রদবদল চাইছেন এরকম ভোটারও রয়েছেন। দেশের মঙ্গলের জন্যই পরিবর্তন চাই আমি, আর তাই ভোট দিয়েছি হ্যাঁ এর পক্ষে, বললেন আর একজন। এরদোয়ান বললেন, জোরের সঙ্গেই এ সংস্কার দেশ পরিচালনার ক্ষেত্রে গতিময়তা এনে দেবে, গোটা পদ্ধতিটাকে আরও দক্ষ করে গড়বে। সন্ত্রাস মোকাবেলায় শ্লথগতির অর্থনীতি সামাল দেওয়ায় তুরস্ক আজ যে চ্যালেঞ্জের সম্মুখীন তাতে এ নতুন ব্যবস্থা অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারবে। বললেন, শাসন ব্যবস্থায় এটা গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা, দেশের ভবিষ্যতের জন্যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এ সাংবিধানিক সংশোধনী একটা নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করেন এরদোয়ান। এ গণভোট যদি সংশোধনী অনুমোদন করে তাহলে সংসদ প্রান্তিক অবস্থানে হেলে পড়বে, প্রধানমন্ত্রী থাকবে না, মন্ত্রিসভা উঠে যাবে, খোদ প্রেসিডেন্ট নিজ মর্জি মাফিক মন্ত্রী নিয়োগ করবেন, মন্ত্রীরা তাঁর কাছেই দায়বদ্ধ রইবেন, বাজেটও প্রণয়ন করবেন প্রেসিডেন্ট নিজেই। প্রেসিডেন্টকে নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে বলে শাসনতন্ত্রে যে বিধান রয়েছে এ সংশোধনীতে সেটা উঠে যাবে। প্রেসিডেন্ট রাজনৈতিক কোনো পক্ষের নেতৃত্ব দিতে পারবেন, প্রেসিডেন্ট সংসদ বিলুপ্ত করবার এবং জরুরি অবস্থা ঘোষণা করবার কর্তৃত্ব লাভ করবেন, সাংবিধানিক আদালত এবং উচ্চ আদালতের বিচারকদের নিয়োগেরও কর্তৃত্ব লাভ করবেন প্রেসিডেন্ট। এর বিপক্ষে যারা রয়েছেন তারা বলছেন, সাংবিধানিক এ সংশোধনী নির্বাচিত স্বৈর শাসন ব্যবস্থা কায়েম করবে। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা কেমাল কিলিচ দারোগলু বললেন, এক ব্যক্তি শাসিত এ প্রশাসন একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে, এটা হবে অনেকটা সেই 8 কোটি মানুষকে এমন একখানা বাসে সওয়ার করে দেওয়া যে বাসে কোনো ব্রেক থাকবে না, চলবে, থামানো যাবে না। তুরস্কে আগে হতেই যে মেরুকরণ চলে আসছিল সেটাই এখন এই গণভোটের মধ্যে দিয়ে আরও মোটা ধাগে প্রকট রূপ ধারণ করল। গণভোটের রায় বেরোনোর পর এ বিভাজনই আবার না হিংসাত্মক রূপ পরিগ্রহ করে, সেরকমের একটা আশঙ্কা দেখা দিচ্ছে বইকি। তবে এরদোয়ান, কিলিচ দারোগলু দুজনই নিজ নিজ সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন এই বলে যে ফলাফল যাই হোক না কেন, ভালো মনে ধীর স্থির পরিবেশে সেটা মেনে নিতে হবে। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে হ্যাঁ সমর্থকদের একটুখানি প্রাধান্য পরিলক্ষিত হচ্ছে ঠিকই, তবে ভুলভ্রান্তির দিকের একটা মাপ তো থেকেই যায়। তুরস্কে ন্যায়ানুগ পরিবেশেই ভোট গ্রহণ হয়ে থাকে ঐতিহ্যগত ধারায়। তবে না সমর্থকেরা আশঙ্কা ব্যক্ত করে বলছেন তাঁদের পক্ষের কোনো কোনো পর্যবেক্ষককে খেদিয়ে দেওয়া হয়েছে। ভোট পর্যবেক্ষণ করছেন ওএসসি, অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ সংস্থা। তারা বলছেন না সমর্থকদের ভীতি প্রদর্শনের আশঙ্কা নিয়ে সংবাদ মাধ্যমে তাদের সুযোগ সুবিধে প্রাপ্তি নিয়ে আশঙ্কার অভিযোগ কানে এসেছে তাঁদের। গণভোটের ভোটার সংখ্যা 5.5 কোটি, বিপুল সংখ্যায় ভোটদাতারা ভোট দেবেন প্রত্যাশা তেমনটি। আজ রবিবারেই ভোটের ফলাফল জানতে পারা যাবে তেমনটি বলা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই গণভোটে হাঁ ভোটের সংখ্যা বেশি, তবে গণনা এখনো চলছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি আফগানিস্তানে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের অবস্থানটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র সম্ভারের সর্ববৃহৎ অপারমাণবিক বোমার যে আঘাত হেনেছে তা নিয়ে আমরা কথা বলেছি বর্তমানে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক মাসকাওয়াত আহসানের সাথে টেলিফোনে। পাকিস্তান আফগানিস্তান অঞ্চলের মানুষ সংবাদ মাধ্যম কিভাবে দেখছেন বিষয়টিকে তা বিশ্লেষণের জন্যে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে কথা বলেছেন সেলিম হোসেন এবং সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী আফগানিস্তানের নাঙ্গারহাড় প্রদেশে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের যে অবস্থানটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র সম্ভারের যে সর্ববৃহৎ অপারমাণবিক বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার বম বা মুয়াবের আঘাত হেনেছে সাফল্যজনকভাবে, তাতে সাধুবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবে।
We are so proud of our military, and it was another successful event. Everybody knows exactly what happened, so, and what I do is I authorize my military. We have the greatest military in the world, and they've done a job as usual, so we have given them total authorization, and that's what they're doing.
To Maskawat Hasan, Pakistaner Patrapatrikay, oi oncholer sangbad madhyome e khobor, e sangbader bisleshon porjalochona thik কিভাবে করা হয়েছে এ পর্যন্ত করা হচ্ছে?
আপনি যেভাবে বললেন যে যেহেতু এই বোমাটার নাম মাদার অফ অল বম্বস, ফলে এটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই একটা মিশ্র প্রতিক্রিয়া পাকিস্তানের মিডিয়ায় এবং আফগান মিডিয়ায় আমাদের চোখে পড়েছে। যেটা দেখা যাচ্ছে যে প্রথমত আফগান প্রতিপক্ষের উদ্ধৃতি দিয়ে পাকিস্তান মিডিয়ায় যেটা আলোচনা করা হচ্ছে যে ওই এলাকাটিতে যেটি পাকিস্তান সন্নিবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলে, সেখানে যে ভৌগোলিক অবস্থান সেটি খুব জটিল এবং গুহার মধ্যে আইএস সন্ত্রাসীরা তারা আশ্রয় নিয়েছে। সেখানে কয়েকদিন ধরে দেখা গেছে যে সেখানে উজবেকিস্তান থেকে পাকিস্তান থেকে জঙ্গিরা গিয়ে সন্ত্রাসীরা গিয়ে ওখানে ঘাঁটি গাড়ছে এবং ওখানে যেভাবে তারা বাংকার, টানেল, ল্যান্ডমাইন এগুলো দিয়ে সুসজ্জিত করেছে নিজেদেরকে এবং নিজেরা ওই গুহার মধ্যে অবস্থান নিয়েছে, সেখানে যে আফগান নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছিল তাদের বিরুদ্ধে, সেখানে সাফল্য আসলেও ওইভাবে সাফল্য আসছিল না। সেক্ষেত্রে এরকম একটি হামলা এখন পর্যন্ত জানা গেছে যে 100 জনের মতো আইএস সন্ত্রাসী মারা গেছে, এরকম একটি হামলা প্রয়োজন ছিল বলে মিডিয়ায় দেখা যাচ্ছে যে অনেক বিশেষজ্ঞ বলছেন যে যেহেতু আইএস ওখান থেকে স্বাভাবিকভাবে পাকিস্তানের দিকে চলে আসতে চেষ্টা করবে, এ কারণে পাকিস্তানের নাগরিক সমাজ, সাংবাদিক, বিশেষজ্ঞ এরা চাইছেন না যে আইএস ওখান থেকে আর সম্প্রসারিত হোক। সেদিক থেকে এই বোমাটির একটি ব্যবহারিক দিক আছে এবং এটি ভালোই হয়েছে বলে অনেকে মনে করছেন, কিন্তু যেহেতু বোমাটির নাম মাদার অফ অল বম্বস এবং এটি একটি খুব সাধারণ বোমা নয়, অপারমাণবিক হলেও এর শক্তিমত্তা অনেক বেশি। কাজেই পাকিস্তানে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে পাকিস্তানের যে উত্তর পশ্চিমাঞ্চল ওয়াজিরিস্তান, ওখানেও তো জঙ্গিরা রয়েছে এরকম ঘাঁটি গেড়ে, তো সেখানে ভবিষ্যতে আবার এরকম কোনো হামলা হয় কিনা? আপনি জানেন যে এরকম একটি হামলার পরে এরকম প্রতিক্রিয়া তৈরি হয় সমাজের মধ্যে, তো এই আশঙ্কার জায়গাটিও কাজ করছে। আবার অনেকে মনে করছেন যে অন্তত আইএস কে ওখান থেকে সমূলে উৎপাতনের জন্য এরকম একটি হামলার প্রয়োজন ছিল।
ইসলামিক স্টেট সাম্প্রতিক বছরগুলোতেই আফগানিস্তানে হাজির হয়েছে এবং প্রাণঘাতী বেশ কয়েকটি হামলা তৎপরতার দায়দায়িত্ব দাবি করেছে, যার ভেতর গত মাসে কাবুলের সামরিক হাসপাতালে সংঘটিত সেই হামলার দায়িত্ব তারাই দাবি করেছে। জনমনে আফগানিস্তানে ওই অঞ্চলে এতে প্রতিক্রিয়া কতখানি তীব্র হয়েছিল বলে আপনার মনে হয়?
আফগানিস্তানের জনগণের মধ্যে কিন্তু এই যে হামলাগুলো ধারাবাহিকভাবে ঘটেছে আইএসের পক্ষ থেকে, এতে করে তারা স্বাভাবিকভাবেই চাইছে যে এই যে সন্ত্রাসবাদ এখান থেকে তারা কোনোভাবে মুক্ত হোক, এবং সেইখানে আফগান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারের যেহেতু একটি যৌথতা রয়েছে, তার উপরে মোটামুটি ভাবে আফগান জনগণের আস্থা লক্ষ্য করা গেছে। কারণ একটা জিনিস দেখা গেছে যে এই যে এলাকাটি যেখানে এবং এর পাশে যে কুনার প্রদেশ, এই দুটি জায়গায় বিপুল সংখ্যক আইএস সন্ত্রাসীরা জড়ো হয়েছিল, কিন্তু সেখানে আফগান নিরাপত্তা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে এখন সেখানকার সন্ত্রাসীর সংখ্যা বোধ হয় 1000-এর নিচে নামিয়ে এনেছে, যেখানে হাজার হাজার সন্ত্রাসী ছিল। কাজেই এই জায়গা থেকে আফগানিস্তানের জনমানুষের মধ্যে আস্থা রয়েছে এই অভিযানের ব্যাপারে, এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি কিন্তু এই যে মাদার অফ অল বম্বস এটি দিয়ে ওই আইএস সন্ত্রাসীদের হামলার পরে উনি আশ্বস্ত করেছেন আফগানিস্তানের জনগণকে যে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং ওই এলাকা থেকে এই সন্ত্রাসীদের সমূল উৎপাতনের জন্য এছাড়া আর কোনো বিকল্প ছিল না। কিন্তু যেহেতু মিডিয়ায় এই নিয়ে আলোচনা করা হচ্ছে এবং এই বোমাটি খুব শক্তিমত্তা সম্পন্ন, সেই কারণে যে কথাটি একটু আগেও বললাম যে পাকিস্তানের মতো আফগানিস্তানেও কিছুটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যে এখানে কি এত শক্তিশালী অস্ত্রশস্ত্র পরীক্ষা করতে চাইছে কিনা যুক্তরাষ্ট্র, এরকম কি সংশয়ের জায়গাও রয়েছে।
সেলিম হোসেন যেমনটি কিনা উল্লেখ করছিলেন এই একটু আগেই কাবুলের ওই হাসপাতাল হামলার কথা, যাতে কিনা 30 জনেরও বেশি লোকের প্রাণ বিনাশ হয়েছিল এবং জখম হয়েছিলেন অপর 80 জন। তো আইএস জঙ্গিরা ওই রকমের দুর্ধর্ষ নৃশংস হামলা তৎপরতার জন্যে প্রথম কুখ্যাত হয়েছিল ইরাকে, সিরিয়ায় 2014 সালে। আফগানিস্তানে তাদের ঠিক অতখানি দাপট ছিল বা আছে বলে মনে করা হতো না বা হয় না এখনও, সেটাই ধারণা অনেকের। তাই যদি হয় তো আফগানিস্তানকেই ওই 1000 কিলোগ্রামের মাদার অফ অল বম্বস, বাংলা ভাবানুবাদে বলা যায় যে বোমার বাবা, তো ওই মোয়াব বেছে নেওয়া হলো কেন?
এটা নিয়েই আসলে প্রশ্ন উঠেছে এবং যেটা দেখা যাচ্ছে মিডিয়ায় একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আইএস সন্ত্রাসী সমস্যাটিকে পুরোপুরিভাবে শেষ করে ফেলতে চাইছেন এবং উনি ওনার নিজের মতো করে দ্রুততার সঙ্গে করতে চাইছেন, অথবা এটি উনি ওনার যেহেতু 100 দিন পূর্ণ হতে যাচ্ছে, এই সময়ে একজন শক্তিমত্তা সম্পন্ন প্রেসিডেন্ট হিসেবে নিজেকে যুক্তরাষ্ট্রের জনগণের সামনে উপস্থাপনের জন্য আফগানিস্তানকে তার অস্ত্রশস্ত্র পরীক্ষার জায়গা হিসেবে বেছে নিলেন কিনা, এরকম একটি সমালোচনার জায়গা রয়েছে। এবং আফগানিস্তানের মানুষ খুব ভালো করেই জানে যে তারা এখন পর্যন্ত তাদের যে সেনাবাহিনীর যে ক্ষমতা তা যথেষ্ট নয় এই জঙ্গিদেরকে মোকাবেলা করার জন্য, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে। কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সংখ্যা আবার বাড়ানোর কথা বলা হচ্ছে, এবং এতে করে তাহলে এই সমস্যাটা কি সমাধান হবে নাকি এই সমাধানটি এভাবে দীর্ঘদিন ঝুলন্ত অবস্থায় রয়ে যাবে? আবার আপনি যে বললেন ইরাক সিরিয়ার কথা, ওই দৃষ্টান্তগুলো আফগান জনমনে বা পাকিস্তানের মানুষের মনে কিছু সংশয়ের সৃষ্টি করেছে এবং এ নিয়ে আলাপ আলোচনা অব্যাহত রয়েছে।
মাসকাওয়াত, আপনি বলেছেন যে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি আফগানিস্তানের জনগণকে আশ্বস্ত করেছেন। ওদিকে আবার সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এই বোমা হামলায় যার পরনায় কুপিত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, নতুন একখানা গণমারণাস্ত্রের পরীক্ষা চালাতেই এটি করা হয়েছে, এ একটা বর্বরোচিত কাজ, এখন দরকার হলে আমি একাই আফগানিস্তান থেকে আমেরিকাকে তাড়ানোর আন্দোলনে নামব। পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ওমার জাকিওয়ালেরও এই একই রকম মনোভাব, এই ব্যাপারে ওই অঞ্চলের প্রতিক্রিয়া কি রকম?
এটা উনাদের মতামত, হ্যাঁ, এবং এতে কিন্তু জনগণের মতামতের খুব প্রতিফলন নেই। নিঃসন্দেহে এরকম একটি বোমা হামলার ঘটনা আতঙ্কের সৃষ্টি করবে, কিন্তু যেটা লক্ষ্য করা গেছে যে নাঙ্গারহার প্রদেশের যে মুখপাত্র ওনার বর্ণনা থেকে যেটা জানা গেল যে যেহেতু এটি পূর্ব পরিকল্পিত ফলে ওখানে বেসামরিক কোনো প্রাণহানি ঘটেনি, পুলিশ কর্তৃপক্ষ একটি পরিবার ওখানে ছিল তাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়েছিল, তার মানে মোটামুটি ভাবে সাবধানতা অবলম্বন করেই কাজটা করা হয়েছে। এবং এর আগে এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের একজন সৈনিক ওখানে নিহত হয়েছিলেন অভিযানে, তো ওই মাইন পেতে রাখার কারণে এবং বাংকার টানেল এবং গুহার মধ্যে থাকার কারণে এই আইএস জঙ্গিদেরকে কোনোভাবেই আঘাত হানা যাচ্ছিল না যখন, তখন এরকম একটি বোমার প্রয়োজন পড়েছে কিনা এরকম বিশ্লেষণ রয়েছে। ফলে হামিদ কারজাই যেভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বা পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত যা বলেছেন সেগুলো নিঃসন্দেহে তাদের প্রতিক্রিয়া, কিন্তু জনপ্রতিক্রিয়ায় আমরা লক্ষ্য করছি যে তারা এটি ট্রাম্পের শক্তিমত্তা প্রদর্শনের জন্য প্রদর্শন নাকি এটি আসলেই কাজে দেবে এই বিষয়টি যাচাই বাছাইয়ের চেষ্টা করছে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে যে আফগানিস্তানের প্রতিটি মানুষেরই অধিকার রয়েছে নিজ নিজ মনোভাব ব্যক্ত করবার, স্বাধীনভাবে কথা বলবার অধিকার সম্পন্ন দেশ হল এই আফগানিস্তান। ইতিমধ্যে আফগানিস্তানের নিরাপত্তা সংস্কার দপ্তরের মন্ত্রী আমরুল্লাহ সালেহ ওই বোমা হামলার পক্ষাবলম্বনে এটাকে সঠিক পদক্ষেপই বলে অভিহিত করেছেন। আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার জন নিকলসন বলেছেন, আফগান সরকারের সঙ্গে কথাবার্তা বলে যুক্তি পরামর্শ করেই এটা করা হয়েছে, সেই মার্চের গোড়া থেকেই যেভাবে আমরা কাজ শুরু করেছি সেভাবেই, বলেন ওই লক্ষ্যস্থলের জন্য এটাই ছিল সঠিক অস্ত্র।
Today we visited the 201st Corps and reviewed the fight in Nangarhar against Daesh, and it confirmed for me and for other coalition the importance of this fight to the people of Nangarhar and the people of Afghanistan. As Minister Atmar said today, we are fighting a fight on behalf of all humanity. Not only are we helping the Afghan people and the Afghan government to exert control over these areas, but we are allowing people to move back into their homes so they can resume their lives in a peaceful manner. But this fight is a top priority for the United States. It is part of our global effort against Daesh. And in Afghanistan, like elsewhere in the world, we are committed to defeating Daesh in Afghanistan. And we are only able to do that because we fight alongside of our Afghan comrades.
তো আপনার কি অভিমত এই ব্যাপারে?
এখানে এটা তো বোঝা যাচ্ছে যে আফগান কর্তৃপক্ষকে অবহিত করেই এই বোমাটি হামলা করা হয়েছে, বোমা হামলাটি করা হয়েছে। এবং এখানে বিশেষজ্ঞরা আরো যে অভিমত ব্যক্ত করেছেন, আফগানিস্তানের মিডিয়াতে যে আলোচনাটি হয়েছে তা হচ্ছে যে এই যে বিশেষায়িত বোমাটির হামলা হয়েছে এটা তো অন্য কোনো অঞ্চলে করা হয়নি, এমন একটি অঞ্চলে করা হয়েছে যেখানে জনবসতি নেই, কাজেই এটি আইএসকে নির্মূলের জন্য করা হয়ে থাকলে ভালো। এবং আরো একটি ধারণা করা হচ্ছে যে যেহেতু তালিবানরা সমঝোতা আলোচনায় এখনো আসতে রাজি নয় এবং তারা বিশেষ করে তাদের আগামী হামলা পরিকল্পনাগুলো ঘোষণা করেছে, সে কারণে তালিবানদেরকে আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য এটা শক্তি প্রদর্শন কিনা এরকম জল্পনা কল্পনা আছে। আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন যে মিডিয়ায় যেহেতু নানা রকম কথা হয়, নানান দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে দেখার চেষ্টা করা হচ্ছে, বুঝতে চেষ্টা করা হচ্ছে যে সত্যি একটা আইএস নির্মূলের একটা আন্তরিক চেষ্টা নাকি ডোনাল্ড ট্রাম্প নিজেকে আবারও সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডব্লিউ বুশের মতো একজন শক্তিশালী প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরতে চাইছেন কিনা, ইমেজ তৈরি করার জন্য এটা করা হচ্ছে কিনা, রাজনৈতিক কারণ আছে কিনা, নাকি এ ব্যাপারে যুক্তরাষ্ট্র আন্তরিক, এরকম প্রশ্নের জায়গাগুলো রয়েছে, কিন্তু মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে যেহেতু ওই অঞ্চল থেকে জঙ্গিবাদ নির্মূল হয়েছে, যেখানে হাজার হাজার আইএস জঙ্গি